এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রেত প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জুসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ভালো আছি। আমি নীনাত্রি বলছি কুমিল্লা থেকে। আজ প্রথমবার প্রেত পডকাস্টে স্টোরি পাঠাচ্ছে। যদি ভালো লাগে তবে আপনি আপনার মতো শেয়ার করে দেবেন। শুরু করছি আমার লেখা ঘটনা। আগে বলে রাখি, ঘটনায় লেখা প্রত্যেকটি বিষয় আমার নিজের লেখা এবং ছদ্মনাম ব্যবহার করছি, যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম, নাম নিশ্চিন্দপুর। সবুজ জমিনের কোলে জড়ানো এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি গাঢ় নীল নদী। স্থানীয়রা যাকে ডাকে কালো দোহ। নদীর জল যতই স্বচ্ছ হোক না কেন, গভীর নামলেই মনে হবে কোন অদৃশ্য হাত পা টেনে নিচের দিকে নামিয়ে দিবে। গ্রামের মানুষজন তাই সন্ধ্যার পর নদীর ধারে যেত না, কিন্তু যে মানুষটাকে তারা ভয় পেত তার চেয়ে সেটা ছিল অন্য কথা। তার নাম ছিল মজনু। কেউ জানে না সে কোথা থেকে এসেছে। বছর তিনেক আগে এক ভ্যাংচানো রাতে তাকে প্রথম দেখা গিয়েছিল কালো দোহের পারে। কাদায় লুটপাট খেতে খেতে কি যেন খুঁজছিল। শরীরের ফাটা লুঙ্গি, চুলের গুচ্ছে পোকা আর চোখ দুটো, সেই চোখের কথায় মানুষ সবচেয়ে বেশি বলত। ডান চোখ ছিল দুধ সাদা, যেন মৃত মানুষের চোখ। বাম চোখে আবার এতটাই লাল আভা যে রাতের বেলা তাকালে মনে হতো আগুনের কলক। মজনু কথা বলত না, হুঠাট হাসত, আবার কখনো নদীর দিকে তাকিয়ে কাঁদত। শিশুরা তাকে পাথর মেরে উত্তপ্ত করত, বড়রা বুক ফিরিয়ে নিত। ওর চোখে ভূত আছে বলতেন গ্রামের ওছাড়া, ওকে স্পর্শ করলে অমঙ্গল হবে। কিন্তু মজনু কাউকে কখনো কিছু করেনি, শুধু মাঝে মাঝে কারো বাড়ির উঠোনে ঢুকে হাঁড়ি পাতিল উল্টো পাল্টো করে খাবার খুঁজত, কখনো ডাস্টবিনে রীতিমতো খাবার খুঁজত। একদিন রামিজা বেগম রান্নাঘর থেকে দুটো পাউরুটি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। সে পাগল, মজনু পাগল। রামিজা চিৎকার দিয়ে উঠল, চোর চোর। গ্রামের লোকজন একসাথে ছুটে এলো, কেউ লাঠি নিয়ে কেউ দা নিয়ে মজনু পালানোর চেষ্টা করলো, কিন্তু পাগলের পা তো ঠিকঠাক মতো চলে না। একজনের লাঠি লাগতেই সে মাটিতে পড়ে গেল। তারপর কি হয়েছিল সেটা পরের দিন সকালে কালো দোহের পারে কাদায় লাল হয়ে থাকা মাটির দাগ দেখে বোঝা গিয়েছিল। গণতলায় দেওয়া হয়েছে বললেন মোক্তার সাহেব, যিনি কোনতলায় নেতৃত্ব দিয়েছিলেন। চোরাই কম টিকছিল না এই গ্রামে, এভাবে একটা উদাহরণ তৈরি করতে হবে। কিন্তু মজনুর লাশটা কোথায়? নদীতে ভাসিয়ে দেওয়া হলো নাকি, কেউ ঠিক জানে না। সে রাতে গ্রামের আকাশে কালো মেঘ জমতে শুরু করল। মৃত্যু হলো মজনু পাগলার। মৃত্যুর ঠিক সাত দিন পরের কথা, গ্রামের মোড়ল আলিমুদ্দিনের বাড়িতে আস্তার বের গিয়ে সন্ধ্যাবেলায় বরযাত্রী এসে পৌঁছেছে। ঢোল কাশের শব্দে রীতিমতো গ্রাম যেন একেবারেই মেতে উঠেছে। কিন্তু সবকিছু হঠাৎ করে থেমে গেল যখন বাড়ির পেছনে থাকা আম গাছ থেকে একটা গাঢ় লাল রঙের জল টপ টপ করে পড়তে শুরু করলো। এটা কি? এটা তো রক্ত, কেউ জিজ্ঞেস করলো। গাছের ডালপালা লড়ে উঠল। সবাই চেয়ে থাকতে থাকতে একটা কালো ছায়া নিচে নেমে এলো। শরীরটা একদম খালি, চুল পাকানো, চোখ ডানটা সাদা, বাটা একেবারেই লাল। বুঝলো কিন্তু তার গলায় এখনো ফাঁসির দড়ির দাগ, আর হাতের নখগুলো যেন লোহার প্লেট। আলিমুদ্দিন চিৎকার দিয়ে পিছিয়ে গেলেন, কিন্তু বজনু ঝাঁপিয়ে পড়ল তার উপরে। মানুষের চোখের সামনে সে বরল গলায় কামড় দিয়ে ধরল। রক্তের ফোয়ারা ছিটকে পড়ল বরযাত্রীদের গায়ে। কেউ দৌড়ালো, কেউ জ্ঞান হারালো। মজনু আলিমের মাংস টুকরো টুকরো করে ছিঁড়ে মুখে পড়তে লাগলো। চিবানোর শব্দ, হাড় ভাঙানোর শব্দ। পরদিন সকালে বাড়ির আঙিনায় শুধু আলিমের মাথার খুলি আর হৃৎপিণ্ডটা পড়েছিল। হৃৎপিণ্ডে কামড়ের দাগ ছিল। গ্রামটা যেন মুহূর্তে ভূতের কল্পের সরকমে ভরে গেল, কিন্তু মুক্তার সাহেব বিশ্বাস করতে রাজি নন।
ওসব অন্ধবিশ্বাস বুঝলে,
তিনি বললেন।
আলিমের খুন নিশ্চয় ওই বর যাত্রীর মধ্যে কেউ করেছে।
সেই রাতে মুক্তার সাহেব বিছানায় শুয়েছিলেন। জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস আসছিল। হঠাৎ তিনি একটা গাঢ় গন্ধ পেলেন, পচা বাংশের গন্ধ। বিছানা থেকে উঠতে যেতেই শুনতে পেলেন শব্দ, টপ 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 করে কে যেন পার রক্তে ভিজে যাচ্ছে। মুক্তার সাহেব মুখ ধরফর করতে লাগলেন। তিনি দরজার দিকে তাকাতেই দেখলেন দরজার ফাঁক দিয়ে একটা হাত ঢুকছে। নখগুলো লোহার মতো কালো, আঙ্গুলগুলো কঙ্কালের মতো শীর্ণ। দরজা ধীরে ধীরে খুলে গেল। মুক্তার সাহেব জিজ্ঞেস করলেন,
কে তুমি?
উত্তর এলো না, শুধু একটা কর্কশ হাসির শব্দ। তারপর অন্ধকার থেকে ঝাঁপিয়ে পড়ল মুসনু। মুক্তার সাহেব চোখের সামনে তার স্ত্রী এবং তার ছেলের গলা কেটে ফেলল। রক্তের স্রোত ভিজে গেল মাটিতে। শেষে মুক্তার সাহেবের দিকে ঘুরে দাঁড়ালো মজনু। তার মুখে এখনো মানব মাংসের টুকরো লেগে আছে। মুক্তার সাহেব কাঁপতে কাঁপতে বলেন,
দয়া করো, দয়া করো।
মজনু হাসলেন। তারপর ধীরে ধীরে মুক্তার সাহেবের পেটের চামড়া নড়তে ছেড়ে ফেললেন। ভেতর থেকে অংশ বের করে খেতে শুরু করলো। জীবিত অবস্থায় কামড়ে কামড়ে এক আতঙ্কের খাওয়া শুরু হলো। পুরো রাত তখন এক ভয়াবহ তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলো। মুক্তার ধীরে ধীরে মজনুর পেটের দিকে চলে যাচ্ছে। মজনু হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তাকে খেয়ে নিচ্ছে এক আতঙ্কর, আর আতঙ্কর স্বয়ং মজনু, যাকে তার নেতৃত্বে গণথলায় দিয়ে মেরে ফেলা হয়েছিল। এরপর মুক্তার সাহেবের শরীরটা নিথর হয়ে রইল। এরপর সকাল হলো। সকালে মুক্তার সাহেবের এমন অবস্থা দেখে সবাই যেন থর থর করে কেঁপে উঠল। মুক্তারের শুধুমাত্র একটা হাড় মাত্র ছিল, তার শরীরে কোনো মাংস অবশিষ্ট ছিল না, পুরোটাই বজনু পাগল খেয়ে ফেলেছিল। এভাবে ধীরে ধীরে গ্রামে অনেক মানুষের মৃত্যু হল, অনেক মানুষের ভয়ঙ্কর ভাবে জীবিত অবস্থায় খেয়ে ফেলল সে মজনু। কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক কেউই কিছু করতে পারল না। গ্রাম এখন প্রায় জনশূন্য। যারা বেঁচে আছে তারা রাতের বেলা বের হয় না, তালা দিয়ে রাত কাটায়। কিন্তু ভূত কি তালা মানে? রামিজা বেগম যে মজনুকে প্রথম চোর বলেছিলেন, সে এখন সাত মাসের গর্ভবতী। স্বামী তাকে ফেলে চলে গেছে, একা একা থাকে সে ভাঙা ঘরে। আজ রাতে তার পেটে ব্যথা শুরু হয়েছে, হয়তো প্রসবের সময় হয়ে এসেছে। দরজায় করাঘাত, রামিজা ভয় কুঁকড়ে গেল।
কে কে ওটা?
উত্তর এল,
তোমার সন্তান খেতে এসেছি আমি।
দরজা ভেঙে পড়ল। বজ্র ভেতরে ঢুকে গেল। তার হাতে একটা বিকট চাকু। রমিজা চিৎকার করে উঠল, বলল, ক্ষমা করো, আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম। রমিজের শরীর থেকে তখন রক্ত ঘন গলিয়ে পড়ছে, তার মাংস ছুবলে ছুবলে পড়ছে। মজনুর ভয়ঙ্কর চেহারা দেখে রমিজা বেগম যেন থর থর করে কাঁপতে শুরু করলো। মজনু এগিয়ে এলো, মজনু তার গর্ভের উপর হাত রাখলো। রমিজার পেট থেকে একটা অস্বাভাবিক গরম অনুভূতি ছড়িয়ে পড়ল, তারপর ফেটে গেল সেই পেটটা। অপরিণত সন্তানটি মাটিতে পড়ে গেল, মজনু সেটা কুড়িয়ে নিয়ে মুখে পড়ল। রমিজা শেষ নিঃশ্বাস ত্যাগ করল, মজনু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু তা কি দুঃখের নাকি রক্তের ফোঁটা। গ্রামে এখন 505 জন বাকি ছিল, তারা সবাই ঠিক করলো পালাবে, নৌকা ভাড়া করে শহরে চলে যাবে। রাত তখন 3টে বাজে, নদীর ধারে নৌকা প্রস্তুত ছিল, কিন্তু নৌকায় উঠতে গিয়ে তারা দেখল পানির নিচ থেকে হাজার হাজার হাত যেন উঠে আসছে। মজনু দাঁড়িয়ে আছে নদীর মাঝখানে, শরীরে আরিমুদ্দিনের রক্ত মাখা জামা, সে হাসছে। নৌকাটা হঠাৎ করে ডুবে গেল, সবাই রীতিমতো মজনুর হাতেই মারা গেল। ভোর হলে কালো দহের পানি সম্পূর্ণ ডান হয়ে গেল। পরের দিন শহর থেকে কিছু পুলিশ এলো, তারা প্রথমে প্রবেশ করতে দেখল প্রতিটা বাড়ির দরজায় মানব অস্থির আর মাংসের টুকরো শুকিয়ে ঝুলছে, আর কালো দহের পাড়ে একটা গাছের ডালে বজ্র বসে আছে। সে পুলিশের দিকে তাকালো, পুলিশেরা গুলি করল, কিন্তু গুলি তার শরীর ভেদ করে গেল না। মজনু খিলখিল করে হাসল, এরপর সবার সামনে অদৃশ্য হয়ে গেল। সেদিনের পর থেকে নিশ্চিন্দপুর গ্রাম গ্রামের নাম নকশা থেকে রীতিমতো বুঝে গেল, কিন্তু আজও কেউ কেউ বলে রাতের আধারে কালো দহের পাড়ে যদি কেউ যায় তাহলে শুনতে পাবে কাদায় টপটপ শব্দ আর অদূরে কোথাও এক পাগলের হাসি। বসনু পাগল, যার শরীর রক্তাক্ত, যার মাংস খুবলে খুবলে পড়তে থাকে আর সে খিলখিল করে হাসতে থাকে। সো জেফ্রি ভাই, এই ছিল আমার লেখা আদমখোরের এক গল্প। গল্পটি থেকে শিক্ষা আছে একটাই শিক্ষা, কখনো কোনো পাগলকে কারণ ছাড়া মারবেন না, এতে করে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন জেফ্রি ভাই। আশা করি আপনার সুমধুর কণ্ঠে গল্পটি শুনতে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। অ্যান্ড সত্যি কথা বলতে সত্যি অনেক ভালো একটা স্টোরি ছিল আজকের এপিসোডের প্রথম স্টোরিটা, আদমখোরের স্টোরি। অ্যান্ড আই বিলিভ আপনারা যা যা শুনেছেন আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে রিভিউ দেবো, অনেক সুন্দর একটা স্টোরি এবং অনেক শিক্ষণীয় একটা ব্যাপার ছিল এই গল্পের ভিতরে এবং অনেক বোঝার বিষয় ছিল। আসলে তাই যে নিরীহ মানুষের উপর অত্যাচার করা উচিত নয়, কখন কার ভিতরে কি থাকবে সেটা কিন্তু আমরা জানি না, ইজন্ট ইট। সত্যি অদ্ভুত ছিল ঘটনাটা। অ্যান্ড আই বিলিভ যে শুধুমাত্র আমার কাছে নয়, মোটামুটি সবার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগবে, কষ্ট সার্থক হয়ে যায় এবং হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। অ্যান্ড আশা করছি আপনার পরবর্তী স্টোরি ইনশাল্লাহ আপনার পডকাস্টে আমরা শেয়ার করে দিতে পারবো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি দেরি করবো না, আমি চলে যাবো আমরা পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড আপনারা যারা যারা আছেন প্রেত পডকাস্টে নতুন, তাদেরকে বলতে চাই আপনারা চাইলে এই ঘটনা পাঠাতে পারেন প্রেত পডকাস্টে। প্রেত পডকাস্টে ঘটনা পাঠানোর জন্য জাস্ট একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে একটা ইমেইলে ঘটনা পাঠাতে হবে। ইমেল আইডিটা হচ্ছে preth.southernmusic@gmail.com। ঠিক এই ইমেইলে ঘটনা শেয়ার করে দেবেন তাহলেই চলবে। আর তেমন কিছু বলার নেই, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে,
চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, একি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রেত প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জুফর ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম ফিরোজ খান। আজ নতুন একটি গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি প্রেত পডকাস্টের সকল লিসনার্সগণের গল্পটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেরি করব না, চলে যাচ্ছি ছোট একটা ইন্ট্রো দিয়ে আমার ঘটনায়। আমি মূলত জুফর ভাইয়ের সাথে বহুদিন ধরে আছি, ভৌতিক দুনিয়ায় আছি, প্রেত পডকাস্টে আসি এবং সামনে সবকিছুতে জুফর ভাইয়ের সাথে থাকব। আশা করি আপনাদের সবার কাছে আমার ঘটনা ভালো লেগেছে, এর আগেও আজকের ঘটনাও ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প। আজকের গল্পের নাম দিয়েছি সম্পত্তির লোভে কালো জাদু। গ্রামের নাম কুশিয়ারা। সেখানে সবুজ মাঠ, ঘন বন আর নদীর কুল জোড়ে রীতিমতো ছড়িয়ে আছে ছোট ছোট কুড়ে ঘর। গ্রামে এক প্রান্তে ছিল একটা পুরনো বাড়ি, যার দেয়ালে জমে থাকা ময়লা আর ফাটল দিয়ে যেন অন্ধকারের নিঃশ্বাস বের হতো। এই বাড়িতে থাকতেন দুই ভাই করিম আর রহিম। তাদের বাবা মা মারা যাবার পর বাড়ি এবং জমি জমা নিয়ে শুরু হয় তাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব। করিম ছিলেন বড় ভাই আর রহিম ছোট ভাই, কিন্তু সম্পত্তির লোভে তাদের সম্পর্ক ক্রমশ যেন বিষাক্ত হয়ে উঠেছিল। করিম ছিলেন স্বার্থপর এবং লোভী প্রকৃতির। তিনি চেয়েছিলেন সব সম্পত্তি একাই দখল করতে, কিন্তু রহিম ছিলেন সহজ সরল ন্যায়পরায়ণ। তিনি চেয়েছিলেন ভাইয়ার সঙ্গে সমান ভাগ করে নিতে, কিন্তু করিমের বনে পাপের বীজ যেন অঙ্কুরিত হচ্ছিল। তিনি ঠিক করলেন রহিমকে সরিয়ে দিতে হবে, কিন্তু খুন করা নয়। কিন্তু খুন করলে সে নিজে ফেঁসে যাবে, তাই করিম চিন্তা করল এমন কিছু করতে হবে যাতে করে সে মারাও যাবে, কেউ জানতেও পারবে না। অনেক চিন্তা ভাবনা করে এক রাতে সে সিদ্ধান্ত নিল কালো জাদু করবে তার নিজের আপন ভাইয়ের উপরে। গ্রামের শেষ প্রান্তে থাকত একটা কুসংস্কার শূন্য ওছা নবীন। তার কোরে ঘরের চারপাশে ঝুলে থাকত হাড়, পশুর চামড়া আর নানা রকম রহস্যময় জিনিস। করিম এক রাতে নবীন ওঝার কাছে চলে গেলেন। অন্ধকারে তার কণ্ঠস্বর যেন কাঁপছিল। সে বলল, ওঝা, আমার ভাইকে আমি চাই না। আমি চাই আমার বাবার সমস্ত সম্পত্তি আমি একা দখল করতে। আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি সবকিছু ছিনিয়ে নিতে চাই। তুমি কিছু একটা করতে পারো? নবীন ওঝা তার চোখ দুটো যেন গভীর করে তাকালো করিমের দিকে। তার মুখে হিংস্র হাসি যেন ফুটে উঠল। সে বলল, হ্যাঁ পারি তো, এতে এর জন্য তোমায় কিছুটা করতে হবে। করিম নিঃশ্বাস আটকে আসা অবস্থায় শুনতে লাগলেন। নবীন ওঝা বলল,
তোমার ভাইয়ের চুল, নখ আর তার পরনের কাপড় চাই, আর একটা কালো মোরগ নিয়ে আসবে, আমি সবকিছু ঠিক করে দেবো, ঠিক আছে?
করিম ঘরে ফিরে গেলেন। পরের দিন সকালে তিনি রহিমের কক্ষে ঢুকলেন। রহিম তখন ঘুমে আচ্ছন্ন ছিল। করিম ধীরে ধীরে তার চুল কাটলেন, নখ কাটলেন আর পরনের কাপড় চুরি করে নিয়ে এলেন। তারপর তিনি বাজারে গিয়ে কালো একটা মোরগ কিনে আনলেন। এক দামে সে মোরগটা কিনলেন। রাতের অন্ধকারে করিম আবারও নবীন ওঝার করে ঘরে চলে গেলেন। ওঝা সব জিনিস নিয়ে একটা পাত্রে রাখতেন, তারপর তিনি আগুন জ্বালালেন আর সেই পাত্রে নানা রকম রহস্যময় বংশ পড়তে শুরু করলেন। করিমের গা যেন শিউরে উঠল। তিনি দেখলেন পাত্রের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে আর সেই ধোঁয়া যেন রহিমের মুখের ওপরে আকৃতি দিচ্ছে। নবীন ওঝা বললেন,
এখন যাও, তোমার ভাই আর কয়েকদিন বাঁচে বুঝলে, সে ধীরে ধীরে পড়বে আর তখন সমস্ত সম্পত্তি তোমার দখলে হয়ে যাবে। যাও, চিন্তা করো না, কালো জাদু করে দিয়েছি। সে ধীরে ধীরে মৃত্যুর পথযাত্রী হবে।
করিম বাড়ি ফিরে গেলেন। পরের দিন থেকে রহিমের অবস্থা খারাপ হতে শুরু করল। তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, চোখের নিচে কালি পড়েছিল আর তার মুখে কোনো কথা আসছিল না। গ্রামের ডাক্তার এসে দেখলেন কিন্তু কোনো রোগ ধরা পড়ল না। সবাই বলতে লাগলো, এটা কোনো সাধারণ রোগ নয়, এটা কালো জাদু। করিম বাইরে থেকে ভাইয়ের দেখাশোনা করছিলেন কিন্তু ভেতরে ভেতরে তার বোন যেন আনন্দে উদ্বেলিত হচ্ছিল। তিনি ভাবছিলেন সম্পত্তি এখন তার একার, কিন্তু রাতের পর রাত তিনি স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্নে রহিম তাকে বলছিল,
দাদা তুমি কেন আমার ক্ষতি করলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি দাদা।
এক রাতে করিম ঘুম থেকে জেগে দেখলেন তার বিছানার পাশে রহিম দাঁড়িয়ে আছে, কিন্তু রহিমের চোখ দুটো একদম টকটকে লাল, তার মুখ থেকে রীতিমতো রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, তার নাক মুখ থেকে কেঁচো বেরিয়ে আসছে। করিম চিৎকার করে উঠলেন কিন্তু কেউ তাকে শুনতে পেল না। রহিমের আঙ্গুল দিয়ে রক্ত ঝরছিল আর সে করিমের দিকে এগিয়ে আসছিল। সে বলল,
দাদা দাদা তুমি আমাকে মেরে ফেলেছো,
এখন এখন আমি তোমার সঙ্গে থাকব।
পরদিন সকালে গ্রামের লোকেরা করিমের বাড়িতে গেল। তারা দেখল করিম মারা গেছেন, তার মুখে ভয়ের এক বিভৎস চিহ্ন এবং চোখ দুটো খোলা। রহিম মারা গেছে কিন্তু তার মুখে শান্তির একটা ছাপ ছিল। গ্রামের লোকেরা বলাবলি করতে লাগলো, কালো জাদু কখনো ভালো ফুল বয়ে আনে না, করিম নিজের ভাইয়ের ক্ষতি করেছিল আর শেষ পর্যন্ত সে নিজেই মরল। করিম এবং রহিমের মৃত্যুর পর গ্রামটি অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে গেল। বাড়িটি এখন সম্পূর্ণভাবে পরিত্যক্ত, তার দেওয়ালে জমে থাকা ময়লা আর ফাটল দিয়ে যেন অন্ধকারের নিঃশ্বাস বের হতে শুরু করল। গ্রামের লোকেরা বাড়িটির কাছে যেতেও ভয় পেত। তারা বলত রাতের বেলা সেখানে করিম এবং রহিমের আত্মা ঘুরে বেড়ায় আর সেই কুড়ে ঘরে নবীন ওঝার আত্মা এখনো তার কালো জাদুর চর্চা করে বেড়ায়। গ্রামের এক প্রান্তে থাকত এক যুবক, তার নাম ছিল শফিক। সে ছিল সাহসী এবং কৌতূহলী। সে সব সময় ভাবত এসব ভৌতিক কল্প কি সত্যি হয় নাকি, সে ঠিক করল এই রহস্যের দল সে পাবে। এক রাতে সে তার বন্ধু রাশেদকে নিয়ে বাড়িটি রীতিমতো যাওয়ার সিদ্ধান্ত নিল। রাতের অন্ধকারে তারা বাড়িটিকে এগিয়ে গেল। বাড়ির সামনে পৌঁছে তারা দেখল দরজা অর্ধেক খোলা, ভেতর থেকে ঠান্ডা হাওয়া বের হচ্ছিল আর সেই হাওয়ায় ভেসেছিল এক অদ্ভুত গন্ধ। শফিক এবং রাশেদ ভেতরে ঢুকলো, তাদের পা ফেলার শব্দ যেন দেওয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছিল। ভেতরে ঢুকে তারা দেখল সবকিছু ধুলোয় ঢাকা, মেঝেতে পায়ের ছাপ দেখা যাচ্ছিল কিন্তু সেখানে কেউ ছিল না। তার উপরের তলায় চড়ে গেল, সেখানে তারা দেখল একটি কক্ষের দরজা অর্ধেক খোলা। ভেতরে ঢুকে তারা দেখল সেখানে একটি পুরনো আয়না, আয়নাটি ধুলোয় ঢাকা, কিন্তু তাদের মধ্য থেকে কেউ যেন তাদের দিকেই তাকাচ্ছিল। শফিকা আয়নাটি পরিষ্কার করল, তারপর সে দেখল আয়নায় তার প্রতিবিম্ব নেই, বরং করিম এবং রহিমের মুখ দেখা যাচ্ছিল। তারা যেন আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছিল। শফিক এবং রাশেদ ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু তখনই তারা শুনল পেছন থেকে কিছুটা তাদের ডান ধরে রাখছে। তারা পেছন ফিরে তাকে দেখল, সেখানে নবীন ওঝা দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ দুটো টকটকে লাল আর তার মুখে এক হিংস্র হাসি। শফিক এবং রাশেদ ভয় ভয় কাঁপতে লাগলো, তারা পালাতে চাইল কিন্তু তাদের পা যেন বিচের সঙ্গে আটকে গেল। নবীন ওঝা তাদের দিকে এগিয়ে আসলো। তার হাতে ছিল একটা কালো পাত্র যার ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। শফিক চিৎকার করে উঠল আর বলল, আমাদের ছেড়ে দিন, আমরা কিছুই করিনি। নবীন ওঝা হাসতে শুরু করল আর বলল,
তোমরা এখানে এসেছ এখন আমাদের অতিথি হয়ে গেছে, অতিথি থেকে আমাদের পরিবার হয়ে গেছে, আমাদের সঙ্গে থাকতে হবে তোমাকে।
তারপর সে পাত্রটি বাটিতে ফেলে দিল। কালো ধোঁয়া চারিদিকে রীতিমতো তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলল। শফিক এবং রাশেদের চোখে অন্ধকার নেমে এলো। তারা কিছুই দেখতে পেল না, শুধু শুনতে পেল নবীন ওঝার হাসি। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে গেল। তারা দেখল শফিক এবং রাশেদের দেহটা পড়ে আছে, তাদের মুখে ভয়ের চিহ্ন আর চোখ দুটো যেন খোলা। লোকেরা বলাবলি করতে লাগলো, কারো যদি কখনো ভালো ফল বয়ে আনে না, করিম নিজের ভাইয়ের ক্ষতি করেছিল, আজ শেষ পর্যন্ত নিজের মরল, আর এখন আরো দুজন যুবক তার শিকার হলো। ভাইটি এখনো সেই গ্রামে আছে, কিন্তু সেই বাড়ির আশেপাশেও কেউ থাকতে চায় না। লোকেরা বলে রাতের বেলা সেখানে করিম, রহিম, শফিক, রাশিদ এবং নবীন ওঝার আত্মা ঘুরে বেড়ায়, আর সেই কুড়ে ঘরে নবীন ওঝার আত্মা এখনো নাকি কালো জাদুর চর্চা করে সন্দর্প করে। গ্রামের লোকেরা এখনো সে বাড়ির কাছে যেতে ভয় পায়। তারা বলে সেখানে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ করা, আর সেই বাড়িটি এখনো অন্ধকারের আড়ালে রহস্য গোপন করে রেখেছে। জেফ ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পরিশ্রাবেন প্রেত পডকাস্টে। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। লিখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। সবার কাছে স্টোরিটা অনেক অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে মূলত এই যে রেকর্ডিং করা, এই যে কষ্ট করে ঘটনা কালেক্ট করা, আপনাদেরকে শোনারও সবকিছুই যেন এক প্রকার মানে যেটা বলবো যে আলটিমেটলি মন ছুঁয়ে যায় বা শান্ত হয়ে যায় মনটা, যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে হ্যাঁ ফাইনালি আমরা শোনাতে পারলাম আপনাদেরকে মনের মতো ঘটনা। দিস ইজ অ্যাবসলুটলি ইট। আপনাকে অনেক 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 ভালোবাসা। এবং আমাদের প্রিয় ভাই, আপনার জন্যই বেসিক্যালি এত সুন্দর সুন্দর ঘটনা সবসময় সবাই শুনতে পায় বেসিক্যালি। এবং আপনাকে সবসময় বলবো আপনি সবসময় আমাদের সাথে থাকবেন, এভাবেই দারুণ দারুণ সব ঘটনা শোনাবেন সবাইকে। অ্যান্ড আই হোপ আপনার স্টোরি সবার কাছে এর আগেও যেভাবে ভালো লেগেছে এখন সেভাবেই ভালো লাগছে, এবং সামনেও সেভাবেই ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফিরোজ খান ভাই, আপনার পরবর্তী ঘটনা আমি ইনশাল্লাহ আবারও শেয়ার করে দিব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আর যারা যারা প্রেত পডকাস্টে ঘটনা লিখতে লিখাতে চান, বা আপনারা যারা যারা প্রেত পডকাস্টে ঘটনা লিখে পাঠাতে চান, তাদেরকে বলছি তারা কিন্তু অবশ্যই লিখে পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি বই আছে, দুটি না, আই এম রিয়েলি সরি, একটাই বই আছে, উইচ ইজ ইমেল। ইমেল আইডিটা হচ্ছে breath.shadenmusic@gmail.com। আই রিপিট, breath.shadenmusic@gmail.com। দিস ইজ বেসিক্যালি ইট। আর তেমন কিছু বলবো না, আমি চলে যাচ্ছি এখন পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। চলে যে ঘটনায় যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। গল্পের নাম অশরীরী ছায়া। এই গ্রামে আর কখনো ফিরব না, বাবার শেষ অসুখের সময় এই শপথটি ভাঙেনি। কিন্তু আজ কালো কোট পরা গ্রামবাসীদের দিকে তাকিয়ে বুঝলাম নীল কুঠির মাটির টান থেকে মুক্তি নেই। গাড়ি থেকে নামতেই নাকি একটা পচা কচুরি পানার গন্ধ এলো। পুকুর পাড়ের বট গাছটা ডালপালা এখনো ঠিক তেমনই জট পাকানো, যেন কোনো দানবের হাত। ছোটবেলায় আমরা তিন বন্ধু, আমি, রুদ্র আর শিব, এই গাছের নিচেই সাপলা তুলতাম। রুদ্র বলত সাপলার ভেতরে পরিণা থাকে, শিব তখন ঠাট্টা করে জবাব দিত, পরিণা ভূত। আজ মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বাবার বাড়ির দরজায় তারা ভাঙার শব্দে পেছনে ফিরে তাকিয়ে দেখি প্রতিবেশী দিদিমা
তার মুখে চামড়ার ভাঁজগুলো যেন গভীর হয়ে গেছে।
তোর বাবার মরার আগে একা একা থাকতে ভালোবাসত,
সে বলল,
কিন্তু রাতে ওই বারান্দায় কোন এক মানুষের পায়ের আওয়াজ শুনতাম।
কথাটা বলেই সে আঁচলে মুখ ঢাকল। জানালার পর্দা হঠাৎ করে উঠে এসে আমার গায়ে লাগল। ভেতরে কে যেন দ্রুত পায়চারি করছে। ঘরে ঢুকতেই চোখ পড়ল বাবার খাটটার দিকে, মাথার দিকে দেয়ালে স্টেবল করা ছবি, আমার স্কুলের সনদ, মায়ের ফটো আর রুদ্রের সঙ্গে তোলা একটা ফ্রেম ভাঙা ছবি, 2009 সালের তুরন্ত বর্ষার তোলা, এবং রুদ্রের গলায় মা বোনেরা পরিয়ে দেওয়া সেই কালো সুতো, শিবুর হাতে ধরা মদের বোতল আর আমার মুখে লজ্জার হাসি। সেদিনই প্রথম মদ খেয়েছিলাম, ছবিটা হাত থেকে পড়ে গেল। কাঁচ ভাঙার শব্দে ঘরটা যেন আবারও হেসে উঠল। রাত নামতেই ঝুম বৃষ্টি শুরু হলো। বৈদ্যুতিক বাতি নিভে যাওয়ায় বোমবাতি জানালাম, আলো আধারিতে বাবার ছবির চোখ দুটো যেন আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ বোমবাতির শিখা নীল হয়ে উঠল, ঠান্ডা হাওয়ায় গায়ে কাঁটা দিয়ে উঠল। বারান্দা থেকে ভেসে এলো কান্নার শব্দ, ঠিক যেন কেউ মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পেছন ফিরতে দেখি সাদা শাড়ি পরা এক মহিলা, তার পানি বাতাসে ভেসে আছে, গলায় কালো দড়ি, কিন্তু রক্ত এখনো টপ টপ করে পড়ছে মাটির ওপরে। সে আঙ্গুল দিয়ে ইশারা করল পুকুরের দিকে। পালানোর সময় পেছন থেকে শুনলাম, মালা, আমার নাম মালা। মালা রুদ্রের ছোট বোন, 16 বছর বয়সে নিখোঁজ হওয়ার আগে সে প্রতিদিন এই বাড়িতে আসত। লাজুক মেয়েটি আমার বইপত্র গুছিয়ে দিত। একদিন বলেছিল, দাদা এত মদ খায় কেন? আমি তখন হেসে বলেছিলাম, বড় হওয়া মানে মুক্তি। সেদিনই প্রথম দেখেছিলাম বানার চোখে জল। পরদিন সকালে মোরল রামেশ্বর তার চায়ের দোকানে গেলাম। রুদ্রের বাড়িটা এখন কার দখলে? জিজ্ঞেস করতেই সে চায়ের কাপ নামিয়ে রেখে বলল,
তুই কি পাগল হয়ে গেছিস? ওই বাড়িতে এখন শুধু বাদুর আর অদৃশ্য হাসি আওয়াজ ছাড়া কিছু শোনা যায় না, পরিত্যক্ত হয়ে গেছে, পরিত্যক্ত।
তখনই মনে পড়ে গেল সেই রাতের কথা, 2013 সালের 15ই অগ্রহায়ণ। আমরা তিনজন পুকুর পাড়ে বসে মদ খাচ্ছি। রুদ্রের বাবা বাড়া গেছে সেদিন সকালে। শিবু ঠাট্টা করে বলল,
তোর বাবা তোকে এক পয়সাও রেখে যায়নি তোর জন্য। হ্যাঁ, খালি একেবারে খালি দে না।
রুদ্র ঝাঁপিয়ে পড়ল শিবুর ওপরে, ধাক্কা ধাক্কিতে রুদ্র পুকুরে পড়ে গেল। মাথায় পাথর লেগে রক্তে লাল হয়ে গেল পানিটা। শিবু কাঁপতে কাঁপতে বলল, সবাই ভাববে আত্মহত্যা করেছে। আমরা মিলে পুকুরের পাড়ে জুতোটা রেখে দিলাম, গলায় দড়ি বাঁধার ভান করলাম। শিবু আমাদের মধ্যে সব চাইতে তরুণত। বাবার মৃত্যুর পর তার পরিবার দেউলিয়া হয়ে গিয়েছিল। ঈর্ষা আর হতাশায় সে মদে ডুবে গেল। রুদ্রের প্রতি তার ঘৃণার কারণ ছিল, রুদ্রের বাবা শিবুর বাবার জমি জবরদস্ত দখল করেছিল। সেদিন রাতে শিবুর ফোন এল,
ওই মেয়েটা আবার এসেছে রে।
তার কণ্ঠে আতঙ্ক ছিল। সে বলল,
সে বলছে মিথ্যা বলেনি কেন, মিথ্যা বলেনি কেন?
ফোনের মধ্যে শুনতে পেলাম দরজার খোলার শব্দ। শিবু চিৎকার করে বলল,
না না না, ওই দড়ি দিয়ে না, ওই দড়ি দিয়ে না।
বিদ্যুৎটা চলে গেল। টর্চে জ্বালাতে দেখি দেয়ালের রক্তে লেখা মিথ্যাবাদী। হঠাৎ পেছন থেকে শব্দ এলো, ঘুরে দেখি শিবু দাঁড়িয়ে আছে, কিন্তু তার গলায় রুদ্রের দড়ি। সে হাসতে হাসতে বলল,
এবার তোদের পালা।
হঠাৎ তার মুখ যেন ফেটে গেল, চোখের জায়গায় দুটি গর্ত থেকে রক্ত কলকল করে বেরিয়ে এলো। আমি চিৎকার করে বাইরে ছুটলাম। শিবুর বাড়ির দরজা খোলা ছিল। ভেতরে প্রবেশ করতেই মাটির দেয়ালে আঁকা ছিল কালো ছায়ার প্রতিকৃতি, একটা মেয়ে গলায় দড়ি নিয়ে দাঁড়িয়ে। বাথরুমের আয়নায় লেখা, জল দেখো সত্য দেখো। সিঙ্কের জলে মুখ ডোবাতেই হঠাৎ একটা জটলা চুল যেন ভেসে উঠল। এরপর আর দেরি না করে আমরা চলে গেলাম পুরাহিতের কাছে। পুরাহিত বললেন,
রুদ্রের আত্মার শান্তি চায় না, কারণ ওর মরদেহ অপবিত্র স্থানে পড়ে আছে। রাতে পুকুরে নামলাম, জলের তলায় হাত ছেড়ে বেড়াতে লাগলাম। হঠাৎ কেউ আমার কোরানি ধরে টান দিল। ডুবতে ডুবতে দেখি পাঁচ হাত লম্বা রুদ্রের কঙ্কাল তার হাড়ের হাত আমার গলা চেপে ধরল। চোখের খোলগুলো থেকে যেন চোনাকির মতো নীল আলো বের হচ্ছিল। আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। মালা সে রুদ্রের মৃত্যুর পর সন্দেহ করেছিল, শিবুর ডায়েরি থেকে সত্যি জানতে পেরে তাকে বলেছিল, তুমি হত্যাকারী। শিবু তাকে পুকুরের ধারে টেনে নিয়ে গিয়েছিল। মালার শেষ কথাটি ছিল, দাদা ওদের ক্ষমা করো না, ক্ষমা করো না। মালার আত্মা জনের তলদেশে জঞ্জল করতে লাগলো। দাদার কঙ্কাল এখনো শিবুর হাড় চুষে চুষে খাচ্ছে। সে বলল, তুমি তুমি শুধু মিথ্যা চেপে গেছিলে, কিন্তু খনি নাও, তাই দাদা তোমাকে ছেড়ে দিলেন। হঠাৎ শিবুর চিৎকার ভেসে এলো। জ্বরের নিচে তার মুখটা ভেসে উঠল, চামড়া ছড়ানো, জিব কাটা। রুদ্রের কঙ্কাল তাকে টেনে টেনে নিয়ে গেল অন্ধকারে। মানা বলল, এখন এখন আমি মুক্ত, কিন্তু তুই তুই কখনোই পরাপক্ষী নো।
গ্রামবাসীরা বলল, পাগল হয়ে গেছে, কিন্তু আমি জানি সত্যিটা। প্রতি রাতে পুকুর পাড়ে বসে থাকি, জ্বরের নিচে শিবুর হাত ভেসে ওঠে। সে লিখে, মাফ করো মাফ করো, কিন্তু মানার আত্মা এসে তা মুছে দিয়ে যায়। আজও শুনি রুদ্রের কঙ্কালের হাড়ে হাড় খসে শিবু চিৎকার করে, মরতে দাও মরতে দাও। আর মানা, সে মাঝে মাঝে আমার জানালায় দাঁড়ায়, সাদা শাড়ি পরে দাঁড়ায়, গলায় তরি দেয়া, কিন্তু এখন তার মুখে এক ক্রূর হাসি। এই ছিল ঘটনা। যে সময় যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি হৃদয় হাসান বলছিলাম। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস স্টোরি। আসলে তাই গল্পটা পড়ে যেটা বুঝলাম, যে কোন এক সময় এই যে বন্ধু রুদ্র, রুদ্রের খুন করেছিল শিবু মিলে, মানে শিবু অনেকটা যেটাকে বলে যে রাগের বশীভূত হয়ে হত্যা করেছিল রুদ্রকে। সেই রুদ্রের আত্মা এত বছর পরেও রুদ্র এবং মালা দুজনই ওই সময়টাতে একসাথে নিজেদের পরি দিয়েছিল, এবং আলটিমেটলি যেটা হলো যে গল্পের শেষে কিন্তু সবাইকে শেষ করে দিল তারা। মানে অদ্ভুত সুন্দর ছিল গল্পটা। এবং একের সাথে বলবো যে একটা কথা আছে, দ্য রিভেঞ্জ অফ দ্য নেচার, কার্মা রিটার্নস, ফিরে আসবেই কার্মা, কোনো না কোনো সময় ফিরে আসবেই। সত্যি মনোমুগ্ধকর এক গল্প ছিল। অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে গল্পটি। অ্যান্ড ভালো লাগলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা কিন্তু চাইলে কিন্তু প্রেড পডকাস্টে গল্প লিখে পাঠাতে পারেন। গল্প লিখার সিস্টেম হচ্ছে, জাস্ট ইমেলে যাবেন, ইমেল আইডি হচ্ছে প্রেড ডট সাদে মিউজিক @gmail.com। ঠিক আছে, এই ইমেলে ঘটনা লিখে ফেলবেন, অ্যান্ড ঘটনাটা লিখে অবশ্যই পাঠিয়ে দিবেন প্রেতে, এবং অবশ্যই আপনার ঘটনাটি মাস্ট বি ইউনিক কথা হবে, ডেফিনেটলি আপনার ঘটনা শেয়ার করা হবে প্রেড পডকাস্টে। চলে যাই পরবর্তী ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
ঘটাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। উত্তরে লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আমি রাহাত রাহাত খান বলছিলাম। আজ প্রথমবার প্রীত পডকাস্টে স্টোরি পাঠাচ্ছি, গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন এবং আমার বিশ্বাস প্রীত পডকাস্টের সকল লিসনার্সগণের ঘটনাটি ভালো লাগবে। আর যদি ঘটনাটি সিলেক্ট হয় কততম এপিসোডে শেয়ার করবেন জানিয়ে দিবেন। ঘটনা লিখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি আমার লেখা তেঁতুল গাছের পেতনির ঘটনা। গ্রামের নাম ছিল শিমুলতরি। গ্রামের পশ্চিম পাশে ছিল একটা বিশাল তেঁতুল গাছ। গাছটির বয়স কত তা কেউ জানত না। গ্রামের বয়স্করা বলতেন তাদের দাদারাও এই গাছকে ঠিক এমনই দেখেছেন। গাছটির ডালপালা এতটাই বিস্তৃত ছিল যে তার নিচে দুপুরবেলাও সূর্যের আলো প্রবেশ করত না। গাছের নিচে সবসময় একটা ঠান্ডা আর্দ্রতা যেন সবসময় বিরাজ করত এবং গ্রামের লোকেরা এই গাছকে প্রচন্ড ভয় পেত, বিশেষ করে রাতের বেলায়। কারণ গল্প ছিল যে এই গাছের নিচে এক পেতনির আবাস রয়েছে। পেতনিটি রাতের বেলা গাছের ডানে ডানে ঘুরে বেড়াত এবং যে কেউ তার দিকে তাকালে তাকে সে মেনে ফেলত। গ্রামের লোকেরা এই গাছের নিচে যেত না, কেউ যদি ভুল করে সেখানে যেত কেউ আর ফিরে আসত না। তারা কিছু না কিছু বিপদগ্রস্ত হতো, কেউ অসুস্থ হয়ে পড়ত, কেউ বা পাগল হয়ে যেত, তাই সবাই এই গাছকে এড়িয়ে চলত। কিন্তু একদিন এক নতুন পরিবার গ্রামে এলো, তারা ছিল শহরে। ভৌতিক গল্প কাহিনী এসব তারা বিশ্বাস করত না। তারা গ্রামের পশ্চিম পাশে এক বাড়ি কিনল যা ছিল তেঁতুল গাছের খুব কাছাকাছি। নতুন পরিবারের ছেলেটির নাম ছিল আরিয়ান। সে ছিল কৌতূহলী এবং সাহসী। গ্রামের লোকেরা তাকে তেঁতুল গাছের কথা বলল, কিন্তু সে যেন হেসে উড়িয়ে দিল আর বলল, এইসব গল্প মানি না আমি, এগুলো শুধু কুসংস্কার, ভূত প্রেত বলতে কিছু নেই। কিন্তু আরিয়ানের বাবা মা একটু চিন্তিত ছিলেন। তারা গ্রামের লোকদের কথা শুনে সতর্ক হয়ে গেলেন। তারা আরিয়ানকে বললেন, তুমি ওর গাছের কাছে যেও না, শুনেছি ওখানে অনেক বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, এখানে কেউ গেলে নাকি সুস্থভাবে ফিরে আসে না, ওখানে পেতনি আছে পেতনি, আরিয়ান মাথা নেড়ে সম্মতি জানালো। কিন্তু তার মনে কৌতূহলের দানা বাঁধতে শুরু করলো। সে ভাবল, একবার গিয়ে দেখলে কি এমন হয়ে যাবে, শুধু একবারই তো। কিন্তু এটাই তার জীবনের সবচাইতে ভুল ডিসিশন ছিল। একদিন সন্ধ্যার পর আরিয়ান বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। সে তেঁতুল গাছের দিকে রীতিমতো এগিয়ে গেল। গাছটি এতটাই বড় ছিল যে তার ছায়া আরিয়ানের বাড়ির দিকেও পড়ত। আরিয়ান গাছের নিচে দাঁড়ালো। গাছের ডালপালাগুলো এতটাই ঘন যে তার মধ্য দিয়ে চাঁদের আলো ঠিকঠাক মতো প্রবেশ করতে পারছিল না। গাছের নিচে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি যেন ছিল। আরিয়ান গাছের গড়িতে হাত চাকল। গাছের বাঁকও ছিল ঠান্ডা এবং আছড়ো। সে গাছের চারপাশে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার মনে হল কেউ যেন তাকে দেখছে। এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। আরিয়ান গাছের নিচে বসে পড়ল। সে ভাবল, এখানে তো কিছুই নেই, গ্রামের লোকেরা শুধু শুধু গল্প বানায়, ভয় দেখায়। কিন্তু হঠাৎ তার পেছনে একটা শব্দ শোনা গেল। সে তড়িঘড়ি করে উঠে গেল এবং পেছনে তাকালো, কিছুই দেখতে পেল না। তার মনে হলো কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। সে আবারও চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ গাছের ডাল থেকে একটা শব্দ শোনা গেল। আরিয়ানের মাথা তুলে তাকালো, গাছের ডানে একটা কালো ছায়া নড়াচড়া করছে এবং আরিয়ানের গায়ে কাঁটা দিয়ে উঠলো। সে চিৎকার করে বলল, কে কে সেখানে? কিন্তু কোনো উত্তর এলো না। ছায়াটি আরো নিচে নেমে এলো। আরিয়ান বুঝতে পারল এটা কোনো পাখি বা প্রাণী নয়, এটা একটা অদ্ভুত ভয়ঙ্কর। সে পিছিয়ে যেতে লাগলো কিন্তু তার পা যেন জমে গেল। ছায়াটা আরো নিচে নেমে এলো। এবার আরিয়ান দেখতে পেল এটা একটা নারী মূর্তি। তার চুল লম্বা এলোমেলো, চোখ দুটো যেন জল জল করছে। আরিয়ানের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে পারল এটা তো সেই পেতনি যার কথা গ্রামের লোকেরা বলতো। পেতনিটি আরিয়ানের দিকে এগিয়ে এলো, তার মুখে এক বিকৃত হাসি। আরিয়ান চিৎকার করে বলল, তোর আমাকে ছেড়ে দাও,
পেতনিটি হাসতে লাগলো বিকটাক হাসি। তার হাসি শুনে আরিয়ান রক্ত হিম হয়ে গেল। সে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু পেতনিটি তাকে অনুসরণ করল। আরিয়ান দৌড়ে বাড়ির দিকে যেতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেল। পেতনিটা তার কাছে চলে এলো। আরিয়ান চোখ বন্ধ করে ফেলল। সে ভাবল, এবার আমার শেষ। কিন্তু হঠাৎ করে একটা তীব্র আলোর চোখে যেন বলল। আরিয়ান চোখ খুলে দেখল তার বাবা মা তাকে খুঁজতে এসেছে। তারা টর্চ লাইট নিয়ে এসেছেন। পেতনিটা আলো দেখতে চিৎকার করে উঠল এবং গাছের ডালের সাথে আবারও মিলিয়ে গেল। আরিয়ানের বাবা মা তাকে জড়িয়ে ধরলেন। তারা বললেন, তুই এখানে কেন এসেছিস? আমরা তোকে কত খুঁজে বেড়াচ্ছি। আরিয়ান কাঁপতে কাঁপতে বলল, আমি দেখেছি পেতনি, সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আরিয়ানের বাবা মা তাকে বাড়িতে নিয়ে গেলেন। তারা গ্রামের লোকদের সব কথা বললেন এবং গ্রামের লোকেরা বলল, আমরা তোমাদের আগে সতর্ক করেছিলাম, ওই গাছের কাছে যেও না। এরপর থেকে আরিয়ান আর কখনো তেঁতুল গাছের কাছে যায়নি। কিন্তু সেই রাতের বেলা প্রায় স্বপ্ন দেখত সেই পেতনির। সে চোখ বন্ধ করলে দেখতে পেত সে জলজলে চোখ, সে বিকৃত হাসি। সে বুঝতে পারল গ্রামের লোকেরা যে গল্প বলত তা শুধু কুসংস্কার নয়, সত্যি কিছুটা আছে ওই গাছের নিচে, কিছু ভয়ঙ্কর, কিছু অশুভ। গ্রামের লোকেরা বলত পেতনিটি একসময় ওই গ্রামের একজন ছিল। সে খুব সুন্দরী ছিল, কিন্তু তার মনে ছিল কালো ব্যাপার, বা তার মনটা কালো ছিল। সে জাদুবিদ্যা জানত, তার শক্তির অপব্যবহার করত। একদিন গ্রামের লোকেরা তার আসল রূপ জানতে পেরে তাকে সবাই মিলে আগুনে পুড়িয়ে মেরে ফেলল। তার লাশ তারা তেঁতুল গাছের নিচে রীতিমতো ঝুলিয়ে রাখল, কিন্তু তার আত্মার শান্তি পায়নি। সে পেতনি হয়ে গেছে, এখনো ওই গাছের নিচে ঘুরে বেড়ায়। আরিয়ান বুঝতে পারল যে সে যে রাতে পেতনিকে দেখেছে তা শুধুই কাকতনীয় নয়, পেতনিটি তাকে বেছে নিয়েছে। হয়তোবা সে চায় আরিয়ানকে তার পরবর্তী শিকার বানাতে। আরিয়ান ভাবল এখান থেকে চলে যেতে হবে, এই গ্রামে আর থাকা যাবে না। কিন্তু তার বাবা গ্রাম ছাড়তে রাজি ছিলেন না। তারা বললেন, এসব তো গল্প, তুমি ভয় পেয়ে গেছ, কিছু হবে না, আর তুমি আর ওই গাছের কাছে যেও না। কিন্তু আরিয়ান জানত এটা শুধু গল্প নয়, পেতনিটি সত্যি আছে, সে ফিরে আসবে। আরিয়ান রাতের বেলা ঘুমাতে পারত না, সে জানালার পাশে দাঁড়িয়ে থাকত, তেঁতুল গাছের দিকে তাকিয়ে থাকত। সে ভাবত সে কখন আসবে, কখন সে আমাকে নিয়ে যাবে। একদিন রাতের বেলা আরিয়ান ঘুমিয়ে গেল। সে স্বপ্নে দেখল পেতনি তার ঘরে ঢুকে গেছে, সে আরিয়ানের বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আরিয়ান চিৎকার করে উঠল, কিন্তু কোন শব্দ হলো না। পেতনিটা হাসতে হাসতে লাগল, তার হাত বাড়িয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোখ বন্ধ করে ফেলল। সে ভাবল, এবার আমার শেষ। কিন্তু হঠাৎ করে তার ঘরে আলো জ্বলে উঠল। আরিয়ান চোখ খুলে দেখল তার বাবা মা ঘরে ঢুকেছেন। তারা বললেন, তুমি চিৎকার করছিলে, কি হয়েছে? আরিয়ান কাঁপতে কাঁপতে বলল, সে এখানে ছিল, সে আমাকে মেরে ফেলতে চেয়েছে। আরিয়ানের বাবা মা সান্ত্বনা দিলেন। তারা বললেন, এসব শুধু কল্পনা, এসব স্বপ্ন, কিচ্ছু হবে না তোমার। কিন্তু আরিয়ান জানত এইটা কোনো স্বপ্ন নয়, এটা সত্য, এক ভয়াবহ সত্য। পেতনিটা সত্যি আছে, সে ফিরে আসবে। আরিয়ান বুঝতে পারল তাকে এখানে থাকলে চলে যেতে হবে, না হলে কিছু না কিছু একটা বিপদ হবে। পরের দিন আরিয়ান তার বাবা মাকে বলল, আমরা এখান থেকে চলে যাই, এই গ্রামে আর থাকবো না। তার বাবা মা রাজি নন, কিন্তু আরিয়ানের অবস্থা দেখে তারা বুঝতে পারলেন তাদের চলে যেতে হবে। তারা গ্রাম ছেড়ে চলে গেলেন। আরিয়ান আর কখনো সীমান্তরে গ্রামে ফিরে আসেনি, কিন্তু সে আজ ভাবে পেতনিটাকে এখনো ওই তেঁতুল গাছের নিচে ঘুরে বেড়ায়। কেউ যদি ভুলো ওই গাছের নিচে যায়, তাহলে কি আর কিছু না কিছু বিপদ হবে তার? শিমুলতলি গ্রামের লোকেরা এখনো তেঁতুল গাছের নিচে যেতে ভয় পায়। তারা বলে পেতনিটা এখনো সেখানে আছে এবং সে কাউকে ক্ষমা করে না, কাউকে না, কারণ গ্রামের মানুষ তাকে নির্মম ভাবে হত্যা করেছিল। এই হলো ঘটনা জোশু ভাই, যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে এবং আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে কষ্ট সার্থক হয়ে যাবে। এবং একই সাথে বলবো যে আপনারা যেখান থেকে আছেন সেখানে দাঁড়ানোর সব ঘটনা কিন্তু কালেক্ট করতে পারেন, ঘটনা কালেক্ট করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আপনাদের প্রতিটা ঘটনা কিন্তু শেয়ার করা হয় আমাদের এই প্রিট পডকাস্টে, অ্যান্ড সামনেও শেয়ার করাই হবে, এটি স্বাভাবিক। সো আমি এতটুকু বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে দাঁড়ানোর সব ঘটনা সবসময় পাঠানোর চেষ্টা করবেন, অ্যান্ড এভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন, আপনাদের ঘটনাগুলো দিন দিন এত সুন্দর হচ্ছে, মানে আমি আগে ঘটনা কালেক্ট করতে অনেক সমস্যা হতো, কিন্তু ইদানিং কালে হিউজ স্টোরি আসে, সব ইউনিক ইউনিক স্টোরি এবং কোথাও আগে শেয়ার করা হয়নি, এত সুন্দর সুন্দর সব স্টোরি আসে মাশাআল্লাহ। অ্যান্ড বিলিভ মি, দিস ইজ অ্যাবসলুটলি মাস্টারপিস স্টোরি, আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছেন, অ্যান্ড আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই 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 শেয়ার করে দিবেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি আর দেরি করব না, আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম এবং পরবর্তী ঘটনা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, চলে যাই ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব, তুমি কে, তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশু ভাই, আমি তানিয়ার সরকার, প্রথমবার গল্প লিখে পাঠালাম প্রিন্ট পডকাস্টে, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। গল্পটির নাম অভিশপ্ত প্রতিশোধ। রাত তখন গভীর, ঘুটঘুটে অন্ধকারে ঢাকা গ্রামের এক কোণে পুরনো পট গাছের নিচে দাঁড়িয়ে আছে এক যুবক, তার নাম রাশেদ। মুখে দাড়ি, গোফের ছাপ, চোখ দুটো যেন রক্ত লাল। আজ তার প্রতিশোধের রাত। তার হাতে রয়েছে একটি মাটির পাত্র, যার মধ্যে নড়াচড়া করছে কিছু একটা একটা তেলা পোকা, একটা কালো সাপের ছোট্ট টুকরো আর শুকনো থুপ। পাশে দাঁড়িয়ে আছে কানা রুফুল, গ্রামের এক ভয়ঙ্কর তান্ত্রিক। রুফুল ফিসফিস করে বলল, তুমি কি নিশ্চিত এই পথ থেকে ফিরে আসার কোনো উপায় নেই? রাশেদ কোনো কথা বলল না। তার মাথায় ঘুরছে শুধু একটাই নাম, তানিয়া। যে মেয়ে তার সাথে বছরের পর বছর প্রেম করলো, যার জন্য সে নিজের পরিবারের সাথে যুদ্ধ করলো, আজ সে তাকে ছেড়ে চলে গেছে আরেকজনের সঙ্গে। শুধু চলে যাওয়া নয়, তাকে অপমান করেছে, বলেছে তোমার মতো গরিব ছেলের সাথে আমি কেন সময় নষ্ট করলাম বুঝতে পারছি না। সেই অপমানের আগুনে পড়তে পড়তে রাশেদ আজ এখানে এসেছে প্রতিশোধ নিতে। তান্ত্রিক কিছু মন্ত্র উচ্চারণ করল, এরপর মাটির পাত্রটি ফু দিল। হঠাৎ করে বাতাস যেন ভারী হয়ে উঠল, চারপাশের পাখির ডানাগুলো যেন ছাপটাতে ছাপটাতে উড়ে গেল। দূরে কোথাও একটা কুকুর
ভয়ঙ্কর ভাবে অস্বাভাবিক ভাবে কাঁদতে শুরু করলো। রাশেদ অনুভব করলো তার চারপাশে কিছু একটা অদৃশ্য শক্তি ঘুরছে। রুহুল ধীরে ধীরে তারা পোকাটাকে পরিয়ে দিল। মুহূর্তের মধ্যে বাটির পাত্রে ধোয়ার আকাশে উঠে গেল। তানিয়া, আজ রাত থেকে বলতে যাবে তুমি যা চেয়েছিলে তাই হবে, বলল রুহুল। এবং রাশেদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রাশেদের আনন্দে তার মন যেন নেমে উঠল। সে জানত না যে সে যা করতে চলেছে তার ফল কতটা ভয়াবহ হতে পারে। তানিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে সে অনুভব করল তার কণাটা চেপে ধরা হচ্ছে। সে দম নিতে পারছে না। ঘরের আলো বন্ধ হয়ে গেছে, জানালা হালকা খোলা, কিন্তু অন্ধকারেও সে অনুভব করতে পারছে কারো ঠান্ডা হাত তার কণার চারপাশে শক্ত করে ধরা। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে ছটফট করতে লাগলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে হাত হাওয়ার সাথে মিলে গেল। ভয়তে সে লাফিয়ে উঠে বসল। ঘরে কেউ নেই, কিন্তু তার বুক যেন ছটফট করছে। হঠাৎ কানে আসতে লাগলো ফিসফিসানি, যেন কেউ খুব ধীরে ধীরে পড়ছে। আমি এসেছি, আমি এসেছি তোমার জন্য। তানিয়া আতঙ্কিত হয়ে জানালার দিকে তাকালো। জানালার কাছে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু সমস্যা একটাই, প্রতিবিম্বে কোনো মুখ নয়, সেটা যেন শূন্যতা। সে এক চিৎকার করে বিছানা দিয়ে দৌড় দিল। তারপর শুরু হলো একের পর এক ভয়াবহ অদ্ভুত ঘটনা। তানিয়া যেখানেই যেত সেখানে কেন ছায়ার মতো কিছুটা তাকে যেন অনুসরণ করত। এক রাতে সে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল, তখন সে হঠাৎ করে আয়নায় দেখতে পেল তার পেছনে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া, কিন্তু ঘুরে তাকাতেই কিছুই নেই। এক রাতে সে ঘুমাচ্ছিল, হঠাৎ তার বুকে প্রবল চাপ অনুভব হলো, যেন কেউ তাকে চেপে ধরে আছে, শ্বাস রোধ করতে চাইছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ আর বের হচ্ছিল না। সে বুঝতে পারল কিছু একটা তাকে শেষ করে দেবে। তার মা বাবা তাকে অনেক ওঝা তান্ত্রিকের কাছে দিয়ে গেল, কিন্তু কিছুতেই কিছু হলো না। তানিয়ার শরীর ক্রমশ যেন দুর্বল হয়ে পড়ছিল এবং চোখের নিচে কালি, চেহারা কঙ্কালের মতো হয়ে গেল। মনে হতে লাগলো সে যেন ধীরে ধীরে মারা যাচ্ছে। অন্যদিকে রাশেদের রাতগুলো বেশ ভালোই কাটছিল। প্রতিশোধের আনন্দে তার মন যেন ভরে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই এক রাতে তার ঘরে অদ্ভুত শব্দ শোনা গেল। রাশেদ, রাশেদ! সে ঘুম থেকে উঠে তাকালো, কিন্তু কিছুই নেই। সে আবারও শুয়ে পড়ল। তিন রাত পর সে আবারও ফিসফিসানির আওয়াজ শুনল, এবার স্পষ্ট, আমি এসেছি তোমার জন্য। তার বুকের ভেতরে কেমন যেন করে উঠল। সে জানালার দিকে তাকালো। জানালার কাছে সে দেখল এক ভয়ঙ্কর চেহারা, তানিয়া, কিন্তু তার মুখ নেই, শূন্য এক কালো কুহর। একে চিৎকার দিয়ে সে লাফিয়ে উঠল, কিন্তু তখনই অনুভব করল তার শরীর হিম শীতল হয়ে যাচ্ছে, কিন্তু তাকে শক্ত করে ধরে রেখেছে। সে চিৎকার করতে পারল না। সেই রাতে রাশেদ আর বেঁচে থাকল না। সকালে তার মৃতদেহ পাওয়া গেল শরীরে শুকিয়ে হাড় হয়ে যাওয়ার মতো করে অবস্থায়। মুখের ভেতরে শুধু একটাই জিনিস পাওয়া গেল, একটা পোড়া তেলা পোকার দেহ। তানিয়া আর বেঁচে থাকল না। সে রাতের পর থেকে পাগলের মতো আচরণ করতে লাগলো। শেষমেশ এক রাতে নিজেকে নিজে শেষ করে দিল। গ্রামের লোকেরা বলল এটাই কালো চাঁদের অভিশাপ, কিন্তু রুফুল তান্ত্রিক সে কোথায় গেল? লোক মুখে শোনা যায় এক রাতে একদল মানুষ দেখতে পেয়েছিল বট গাছের নিচে দাঁড়িয়ে থাকতে। পরদিন সেখানে কেবল একটা কালো পোড়া দাগ দেখা গেল, আর কিছু নেই, সেও মিসিং হয়ে গেল। কালো জাদুর প্রতিশোধ আর মানুষের লোভ, এই তিনটে জিনিস কখনো ভালো কিছুর জন্ম দেয় না। তানিয়া এবং রাশেদের গল্প তার সাক্ষী হয়ে রয়ে গেছে, অবশ্য প্রতিশোধের এক স্মৃতিতে। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টোরি। ঘটনাটি কে পাঠিয়েছেন যদিও তার নাম উল্লেখ করেননি, নামটা থাকলে মনে হয় বেশি ভালো হতো। বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি অ্যান্ড আই বিলিভ যে স্টোরি সবার কাছে ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আমি বিলিভ করি যে ঘটনাটি ডেফিনেটলি আমরা মানে অবশ্যই আমি যেটা বিলিভ করি যে আপনারা যেহেতু পছন্দ করেছেন আপনাদের কাছে ভালো লাগলে মূলত কষ্টটা সার্থক হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করব না, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব পরবর্তী স্টোরিতে। অ্যান্ড পরবর্তী স্টোরি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাই সরাসরি পরবর্তী স্টোরিতে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, একি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আমি সালমা বলছিলাম ঢাকার ধানমন্ডি থেকে। আজ প্রথমবার ভৌতিক দুনিয়ার ঘটনা লিখে পাঠালাম। অনেকদিন ধরে ভৌতিক দুনিয়ার সাথে আছে, আপনার ভৌতিক কথা শুনি আর ভৌতিক দুনিয়া শুনি, অনেক ভালো লাগে। আজ নিজেই একটা ঘটনা লিখে পাঠালাম, যদি ভালো লাগে তবে শেয়ার করতে পারবেন। ঘটনাটি মূলত আমার লিখা ঘটনা, যদি ভালো লাগে আপনি আপনার মতো করে প্রচার করবেন। শুরু করছি আজকে আমার ঘটনা। আমার নাম সালমা। ছোটবেলা থেকে আমি খুব সাহসী ছিলাম, অন্ধকারকে কখনো ভয় পাইনি। কিন্তু জীবনের একটা পর্যায়ে এমন কিছু ঘটেছিল যা আমাকে চিরতরে বদলে দিয়েছিল। এই ঘটনা শুরু হয় যখন আমি আমার পুরনো এক ফুপুর কাছ থেকে একটা আয়না পেয়েছিলাম। আয়নাটা খুব পুরনো ছিল, কাঠের ফ্রেমে নকশা করা, আর এতটাই ভারী যে একা উঠানো খুব কষ্টকর ছিল। আয়নাটি আমার নতুন ঘরের এক কোণে স্থাপন করলাম। প্রথম দিন থেকে আমার কিছুটা অস্বস্তি লাগতে শুরু করল। রাতের বেলা ঘুমানোর আগে যখনই আয়নার দিকে তাকাতাম মনে হতো কে যেন আমাকে চেয়ে দেখছে। এক রাতে ঘুম ভেঙে গেল, চোখ খুলতেই মনে হলো আয়নার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখলাম আয়নার ভেতরে এক বৃদ্ধা আমাকে দেখছে। তার চেহারায় যেন অদ্ভুত এক শীতলতার ছাপ, চোখ দুটো একদম ফ্যাকাশে আর ঠোঁটে এক রহস্যময় হাসি। ভয় আমার গা যেন ছমছম করতে লাগলো, কিন্তু কেন জানি না দৃষ্টি না সরাতে পারলাম না। সে বৃদ্ধা খুব ধীরে ধীরে আমার দিকে হাত বাড়িয়ে বলল,
তুমি কি জানতে চাও তোমার ভবিষ্যৎ?
আমি যেন মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেছিলাম। আমি না এক প্রকার তার চেহারাটা দেখে বা তার কথা বলার ভঙ্গিতে যেন আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একটা অশরীরীকে দেখতে পাচ্ছি। কেন যেন ভয় করছিল না সেই সময়, আমি যেন ঠান্ডা হয়ে গেলাম মুহূর্তে। এবং আমার মনে হলো আমি উত্তরটা দিই, আমি বললাম হ্যাঁ আমি দেখতে চাই। তখন বৃদ্ধটা আমার কাছে এসে ফিসফিস করে বলল,
তোমার ভবিষ্যৎ অন্ধকারে আচ্ছন্ন, তোমার সামনে এমন কিছু ঘটবে যা তোমার বিশ্বাস করতে কষ্ট হবে।
তার ঠোঁটে এক পৈশাচিক হাসি আমি লক্ষ্য করলাম। প্রতিদিনই সে বৃদ্ধা আয়নার সামনে আসতে লাগল। প্রথমে প্রচুর পরিমাণে ভয় পেতাম, সেটা কেমন আয়না যেখানে আমি আরেকজনকে দেখতে পাচ্ছি। ব্যাপারটা আমি আমার অন্য বন্ধুদেরকে বলতে চেয়েছিলাম, কেন যেন আমি বলতে পারতাম না। যেখানে আমার ভয় পাওয়ার কথা ছিল সেখানে আমি সেই বৃদ্ধার জন্য যেন অপেক্ষা করতে লাগলাম, যেন নিজের অজান্তে নিজেকে হারিয়ে ফেলেছিলাম সে আয়নার সামনে। যখনই আমি আয়নায় দাঁড়াতাম সে আমাকে আরো বেশি ভয়ঙ্কর অতীত এবং ভয়ঙ্কর ভবিষ্যতের কথা বলত। সে বলত,
তুমি একদিন এমন এক সিদ্ধান্ত নেবে যা তোমার জীবনকে ধ্বংস করে দেবে। তোমার কাছে কেউ তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে।
এই কথা শুনে ভেতর থেকে আমার শীতল অনুভূতি আসতে লাগলো। আমার স্বাভাবিক জীবন যেন ধীরে ধীরে তছনছ হয়ে গেল। দিনে দিনে আমি আরো একা হয়ে যেতে লাগলাম। কাউকে বিশ্বাস করাতে পারছিলাম না। আমার মন সবসময় তার কথাগুলো ভাবত। আয়নার সামনে দাঁড়িয়ে থাকলে মনে হতো সে বৃদ্ধা যেন আমার জীবনের সব রহস্য জানে। এমনকি আমি মাঝে মাঝে ভাবতাম, সে কি আসলে ভবিষ্যৎ কথা বলতে পারে নাকি সে নিজে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে, আমার ভবিষ্যৎ সে বলতে দিচ্ছে। আমি না এক প্রকার পুরোপুরি যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করলাম। এভাবে কিছুদিন চলার পর এক রাতে সাহস করে বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কে? সে এক মুহূর্তের জন্য আমার দিকে চেয়ে বলল,
আমি তোমার ভবিষ্যৎ, আমি তোমার ভয়, আমি সেই মায়া যে তোমাকে অন্ধকারে ডেকে আনে।
কথাটা শেষ হতেই হঠাৎ করে আর একটা ভারী কম্পন শুরু হলো আর ঘরের বাতিগুলো যেন নিভে গেল। ভয় ধরে বাইরে চলে এলাম। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম আয়নাটাকে আর রাখবো না। পরের দিন ভোরে সেটাকে ঘর থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বের করেও দিলাম। কিন্তু প্রতি রাতে সেই বৃদ্ধার মুখ আমার চোখের সামনে যেন বারবার ভেসে উঠত। তার ভয়ঙ্কর ভবিষ্যৎ বাণীগুলো যেন আমার কানে কানে বেজে চলেছে। আয়নাটি ফেলে দেওয়ার পর বেশ কিছুদিন কেটে গেল। প্রথম কয়েকদিন বড় হলো সবকিছু আবারও স্বাভাবিক হয়ে গেছে। সে বৃদ্ধা আমাকে আর তাড়া করছে না। যেন আর মন থেকে সেই ঘটনার সমস্ত স্মৃতি ধুয়ে মুছে গেছে। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। প্রায় এক সপ্তাহ পর এক রাতে আমার দরজা ধাক্কার শব্দ শুনতে পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো বাতাসে দরজা কাঁপছে, কিন্তু হঠাৎ শব্দটা আমার শোবার ঘরের দরজায় শোনা গেল। ভয়ে বিছানায় কুটিসুটি মেরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর সে শব্দটাও থেমে গেল। আমি ধীরে ধীরে উঠে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজাটা খুলতে দেখি ঘরের দরজায় কোণায় রাখা পুরোনো আয়নাটি আবার আমার ঘরে ফিরে এসেছে। আমি নিশ্চিত ছিলাম যে আমি আয়নাটা অনেক দূরে ফেলেছিলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? আয়নাটির দিকে তাকাতে আমার গা যেন শিউরে উঠল। আমার সে বৃদ্ধা এবার তার চোখে দৃষ্টি যেন আরো বেশি ভয়ঙ্কর ছিল আর খুব কটাক্ষ। এবার সে হাসি নয়, বরং কেমন যেন আতঙ্কের চাহনি নিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমার ভিতর থেকে এক শীতল হাওয়া যেন বয়ে যেতে শুরু করলো। বৃদ্ধা আমাকে ধীরে ধীরে পড়ে উঠল,
তুমি কি ভেবেছিলে তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে? আমি তোমার মতে রয়েছি, আমার থেকে পালানো সম্ভব নয়। আমি তোমার ছায়ের মতো আছি, তোমার প্রতি পদক্ষেপের সাথে আছি।
আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম, ভয় থর থর করে কাঁপছিলাম। বৃদ্ধা আয়নার মধ্য থেকে আমার দিকে এগিয়ে এলো এবং আমার আমার দিকে যেন হাত বাড়ালো। তার হাত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আয়না ভেদ করে যেন সে আমাকে ধরতে চাইলো। আমি ভয়ের পিছনে সরতে লাগলাম, কিন্তু হাত পা যেন অবশ হয়ে গেছে। বৃদ্ধা বলল,
তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, আর যতই পারা দিচ্ছাও আমি তোমার সামনে আসব।
এরপর থেকে প্রতি রাতে এক দুঃস্বপ্ন হয়ে উঠে আমার, ঘুমাতে পারতাম না। আয়নার দিকে তাকালে সে বৃদ্ধা যেন আমাকে আরো ভয়ঙ্কর ভবিষ্যৎ বলে দিতে শুরু করলো। এখন শুধু বৃদ্ধা নয়, আমি আমার শরীরের ভেতরে আরো ভয়াবহ কিছুর উপস্থিতি লক্ষ্য করলাম। আমার ঘরের আশেপাশে মনে হলো অনেকগুলো ছায়া আমি বারবার দেখতে পাই, তারা যেন আমার উপর নজর রাখছে। সে বৃদ্ধা আমাকে প্রায় বলত,
তোমার সঙ্গে কিছু মর্মান্তিক ঘটনা ঘটতে যাচ্ছে। তোমার প্রিয় মানুষগুলোকে একে একে তোমার জীবন থেকে হারিয়ে ফেলবে।
এরপর থেকে আমার জীবনে অনেক ভয়ঙ্কর সমস্যা বাড়তে শুরু করলো। কিছুদিন পর আমার এক কাছের বন্ধুর সাথে ঝগড়া হলো এবং সে বন্ধুত্ব ভেঙে গেল। প্রতিটা সম্পর্ক, প্রতিটা বন্ধন যেন এক এক করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক যেমন সে বৃদ্ধা ভবিষ্যৎবাণী করেছিল তেমনটাই হচ্ছিল। আমি যখন ভীষণ ভেঙে পড়েছিলাম, আয়নার সামনে দাঁড়িয়ে বৃদ্ধিকে প্রশ্ন করলাম, তুমি কেন এসব করছো, আমার জীবনে এত অশান্তি কেন আনছো? সে তখন একটা হাসি দিয়ে বলল,
এটা তোমার প্রাপ্য, তোমার নিজের কর্মফল।
আমি যেন ভীত সন্ত্রস্ত হয়ে আয়নাটিকে শেষবারের মতো ভেঙে ফেলার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু হাতুড়ি দিয়ে আঘাত করেও লক্ষ্য করলাম কিছুই হচ্ছে না। আয়নাটা যেন কোনো জাদু দ্বারা রক্ষা পেয়ে গেছে। একসময় বুঝতে পারলাম আমার জীবন আর এই আয়না সে বৃদ্ধার বৃদ্ধার ছায়া থেকে মুক্ত নয়। শেষমেশ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আয়নাটা উধাও। তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আয়নাটার আর কোনো চিহ্ন পেলাম না। মনে হলো যেন কোনো দুঃস্বপ্নের মতো মিলে গেছে। কিন্তু সে বৃদ্ধার সতর্কতা বাণী আমার কানে এখনো বাজত। তার প্রতিটি ভবিষ্যৎ বাণী প্রথমে পরিণত হয়েছিল আর আমার জীবন আরো ভয়াবহ করে ফেলেছিল। তবুও মাঝে মাঝে মনে হতো আয়নাটি আবারও ফিরে আসবে, মিথ্যার মুখ আবার চোখের সামনে ভেসে উঠবে, হয়তো সে আবারও আমাকে তার ভবিষ্যৎ বাণী বলতে থাকবে, একের পর এক ভয়াবহ ঘটনা ঘটতে থাকবে। ভেবেছিলাম ঘটনাটা এখানেই শেষ। কিন্তু যখন ঘটনাটা ভুলতে যাচ্ছিলাম যে আমার জীবনে দুর্বিষহ মুহূর্ত ছিল এটা, ঠিক তখনই এমন এক ঘটনা ঘটে গেল যা কিনা আমার জীবনকে বদলে দিল। একদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সে রাতে খুব বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। রাতের ঘন অন্ধকারে হঠাৎ মনে হলো ঘরের ভেতরে কেউ হাঁটছে। প্রথমে ভেবেছিলাম হয়তো বৃষ্টির শব্দ, নিজের ভুলভাল শুনছি। কিন্তু ধীরে ধীরে শব্দটা কাছে আসতে লাগলো, যেন পায়ের ছাপগুলো ঠিক আমার শোবার ঘরের সামনে থামলো। আমি বিছানায় শব্দে শুনছিলাম, কিন্তু ভয় আমার শ্বাসরুদ্ধ যেন শ্বাসরুদ্ধ করে ফেলছিল। হঠাৎ করে দরজার নিচ দিয়ে একটা শীতল বাতাস যেন ঢুকে গেল এবং যেন কেউ আমার নাম ধরে ডাক দিল,
সালমা।
ভয়ঙ্কর সে কণ্ঠস্বর যেন মনের সাহসটা কেড়ে নিল। আমি যেন আরো ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আরুষ্ট হয়ে গেলাম। মনে হলো সে পুরনো আয়নাটা আবারও ফিরে এসেছে। এবার ঠিক মনে হচ্ছিল এইবার আর পালাবার উপায় নেই। আমার গায়ে কাঁপুনিতে উঠলো, নিজেকে সামনে উঠে দরজা দিয়ে এগিয়ে গেলাম। দরজা খুলতে দেখি সে পুরনো আয়নাটা আবারও ঘুরে ফিরে এসেছে। এবার শুধু আয়না নয়, তার সামনে সে বৃদ্ধা দাঁড়িয়েছিল। বৃদ্ধার চেহারা ধীরে ধীরে বিকৃত হওয়া শুরু করলো, আর কি অমানবিক, যেন তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর মুখের হাসি ভীষণ বিদ্রূপ ভয়ঙ্কর ছিল। বৃদ্ধা আমার দিকে তাকিয়ে বলল,
তুমি পালাতে পারবে না সালমা, তোমার জীবন আমার দখলে, তুমি যা কিছু করো তোমার ভবিষ্যৎ আমি লিখে দিব।
আমি চিৎকার করে উঠলাম আর বললাম, তুমি কে, কেন আমার জীবনকে তুমি নিয়ে খেলছো? সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো আর বলল,
আমি তোমার জীবনের অন্ধকারের এক অংশ, আমি তোমার জীবনের অন্ধকার শিষ্য হয়। তুমি যতই আনতে থাকতে চাও তোমার সঙ্গে আমি আছি। তুমি আমাকে তোমার অন্তরে ধারণ করেছ, তা আমি তোমার কাছ থেকে যেতে পারবো না।
আমি যেন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। বৃদ্ধা আমাকে এবার আয়নার দিকে ইঙ্গিত করে মোটা কণ্ঠে বলল,
তোমার সামনে একটা পথ আছে যা হয়তো তোমাকে বুঝতে দিতে পারে। তোমার যদি সাহস থাকে আয়নার ভেতরে তাকাও।
আমি যেন কাঁপতে কাঁপতে আবার আয়নার দিকে তাকালাম। দেখলাম আয়নায় আমার প্রতিবিম্বর বদলে আমি নিজেকে একটা ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে দেখছি। আমার আশেপাশে সবকিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু ঝরে পড়ছে, গাছপালাগুলো যেন ঝরে পড়ছে, এক অদ্ভুত দৃশ্য যেন দেখলাম, আর ভয়ঙ্কর কালো কালো ছায়া মূর্তি যেন আমার চারপাশে ঘিরে ধরেছে। এক বিভীষিকাময় মুহূর্ত দেখতে পেলাম আয়নার ভেতরে, আমি যেন হতভম্ব হয়ে গেলাম। আমার সামনে ঠিক আমারই মতো দেখতে আরেকজন দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ ভীষণ ভয়ঙ্কর, যেন প্রাণহীন। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো আর এক অদ্ভুত কণ্ঠে বলে উঠল,
তুমি আমারই অংশ সালমান, তুমি চাইলেও আমাকে ছেড়ে থাকতে পারবে না।
এই কথাগুলো বলে আয়নার মধ্যে সে প্রতিচ্ছবিগুলো যেন কাঁপতে লাগলো, আর আমার মাথা যেন করে উঠল। বুঝতে পারলাম এই আয়না আসলে আমার নিজের ভয়, আমার নিজের অন্ধকার দিকের প্রতিফলন। আমার মন বলছিল এই আয়না আমাকে ধ্বংস করতে চায়। শেষমেশ আমি আয়নার সামনে দাঁড়িয়ে হাত তুলে প্রতিজ্ঞা করলাম, আমি আমার ভয়কে আর আমার জীবন নষ্ট করতে দেব না। তুমি আমার ভয় হতে পারো, কিন্তু আমি তোমার দাস হব না। অমনি আয়নাটি প্রচন্ড শব্দে ফেটে গেল, আর সে বৃদ্ধা তার কণ্ঠস্বর সব বিড়িয়ে গেল। আমি মেঝেতে বসে পড়লাম, বুঝতে পারলাম হয়তো অবশেষে মুক্তি পেয়েছি। পরের দিন খুব ঘুম থেকে উঠলাম, আয়নাটার কোনো চিহ্ন নেই, যেন এক রাতে দুঃস্বপ্ন ছিল, কিন্তু মনের ভেতরে এক শূন্যতা যেন থেকে গেল। ঘটনার সেই রাতের পর থেকে সবকিছু যেন শান্ত হওয়া শুরু করলো, আয়নাটি ভেঙে যাওয়ার পর আর কখনো বৃদ্ধা দেখা দেয়নি। ভয়ঙ্কর কণ্ঠস্বর আমার কানে কখনোই শোনা যায়নি, আমার জীবনও আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো। যেসব সম্পর্ক ভেঙে গেছিল না, সেগুলো আবারও জোড়া লাগতে শুরু করলো। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করাতে রাখলাম, পরিবারের সঙ্গে আগের মতো হাসি খুশি জীবন যাপন শুরু করলাম, কিন্তু সে ভয়ের রাতগুলো যেন আমার মনের গভীর ক্ষত চিহ্ন রেখে দিয়ে গেছে। মাঝে মাঝে আয়নার কথা মনে পড়লে কাশি হয়ে ওঠে। আমি এখনো বুঝতে পারি না সে বৃদ্ধ কে ছিল, আর কেন বা সে সময় আমাকে শুধু ভবিষ্যৎ দেখাতো, আর আমি কেন বা তাদেরকে দেখি ভয় পেয়ে চিৎকার করতাম না, কেন বা তার মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো শুনতাম। তবে এটা স্পষ্ট বুঝেছিলাম, সে আমার মনের সবচেয়ে খারাপ দিক। আমি যতক্ষণ এটা বিলিভ করব যে আমার মনের ভেতর সে খারাপ দিক বা সে বিষয়গুলো ঘটবে আমার সাথে, ততক্ষণ পর্যন্ত আসলে সে ঘটনাগুলো ঘটবে। আর আমি যদি বিলিভ করি যে এটা শেষ হয়ে যাবে, একটা সময় বিলীন হয়ে যাবে, আর কখনো খারাপ কিছু ঘটবে না, তখন সেই বৃদ্ধা ধীরে ধীরে একদম ধ্বংস হয়ে যাবে, আর তখনই এটা হয়েছিল। এই ছিল ঘটনা। এরপর থেকে একদিন আমার ছোট বোন আমার ঘরে এসে খেলতে খেলতে বলল, আপু তোমার পুরনো আয়নাটা কোথায় গেল? তার প্রশ্ন শুনে আমার যেন আবারও কেঁপে উঠল মনটা। আমি আয়নাটাকে ভুলে গিয়েছিলাম আর ভেবেছিলাম সবকিছু শেষ হয়ে গেছে। সেই মুহূর্তে অনুভব করলাম ভয় কখনো সত্যিকার ভাবে মুছে যায় না, বরং সেটা আমাদের ভেতরে কোথাও না কোথাও থেকে যায়। হয়তো একদিন সে ভয় আবারও কোন রূপ নিয়ে ফিরে আসবে, আবার আমার সামনে দাঁড়াবে নতুন কোনো আয়নায়, নতুন কোনো চেহারায়। তবে আমি এতটুকু জানি, সে অভিজ্ঞতার পর আমি আর কখনো আগের মতো দুর্বল হয়নি। এবার আমি প্রস্তুত যে অন্ধকার আলোর সামনে দাঁড়াতে, দাঁড় করাতে। আমি জানি ভয় কখনো পুরোপুরি বিলীন হয় না, কিন্তু সাহস করে তার সামনে দাঁড়াতে পারলে সে ভয়ের উপরে পরাজিত করা যায়। এভাবেই নতুন করে বাঁচতে শিখলাম, আর কখনো নিজের ভয়ের কাছে মাথা নত করব না বলে সিদ্ধান্ত নিলাম। এই ঘটনা থেকে একটা শিক্ষা পাওয়া যায়, ভয়কে জয় করতে শিখো, ভয়কে নিয়ে কখনো বেশি বানাবাড়ি করো না, ভয়ের ভেতরেই থাকে জয়, সেটাকে খুঁজে বের করতে শিখো। এই ছিল আমার গল্প। যদি ভালো লাগে যে সুভাই গল্পটি শেয়ার করতে পারেন, এটা আমার নিজের লেখা প্রথম গল্প, যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। আমি সানা বলছিলাম, আসসালামু আলাইকুম। আমি তো দারুণ রকম এনজয় করেছি আমি স্টোরিটা, এবং আই বিলিভ
শুধু আমার কাছে না, এটা সবার কাছে মনোমুগ্ধ করার ঘটনা হবে, বিকজ আমি স্টোরি পড়লেই বুঝতে পারি যে কোন ঘটনাটা আসলে বেশি জোস হবে, এবং স্টোরিটা অনেক বেশি জোস ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপু ফর ইউর স্টোরি, অ্যান্ড আমি এতটুকু বলতে পারি স্যার আপু আপনার কাছে এরকম আরো স্টোরি আছে, যেহেতু আপনি স্টোরি প্রথমবার শেয়ার করে দিলাম, আপনার কিন্তু এখনটা দায়িত্ব হয়ে গেল, দাদার সব ঘটনা পাঠাবেন ইনশাল্লাহ, আপনার প্রতিটা ঘটনা কিন্তু আমি শেয়ার করবো, কথা দিচ্ছি, আপনার ঘটনা আসলে অনেক সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, ইনশাল্লাহ আরো আপনাদের কাছে আমি পরবর্তী ঘটনায়।